সিরাতে নবীর আলোচনার এই পর্বে আমরা ছিলাম। গত সপ্তাহে মদিনার মুহাজির কাউকে কাউকে ধোকা দিয়ে মক্কায় নিয়ে আসার একটা চেষ্টা তারা চালিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন আইয়াস রাদিয়াল্লাহু আনহু, এবং আরেকজন ছিলেন হিশাম। এবং আইয়াসকে ধরে নিয়ে এসে তাকে ইসলাম থেকে তারা সরিয়ে ফেলল, আটক করে রাখলো। পরে আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন, হেদায়ত করলেন। এরকম আরো কিছু লোককে তখনও মক্কায় কষ্ট দেওয়া হচ্ছে, হিজরত করতেও দেওয়া হচ্ছে না। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেননি, তিনি আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছেন। এই সময় তিনি যখন নামাজ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে তিনি দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। বিশেষ করে ফজরের পরে তিনি কুনুত করতেন। আমরা যদি দোয়া কুনুত করি ভিতরের পরে, তিনি ফজরের পরে এই মজলুম মুসলমানদের জন্য যারা মক্কায় এখনো আটকে আছে তাদের জন্য উনি আল্লাহর কাছে বিশেষ কুনুত করতেন, কুনুত নাজিলা যেটাকে বলা হয়। এ বিষয়ে হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়াফরাগু মিন সালাতিল ফজর মিন আল কিরাআতি ওয়া ইউকাব্বির ওয়া ইয়ারফাউ রাসাহু, তিনি যখন ফজরের কেরাত ফিনিশ করতেন তারপরে তিনি রুকুতে যেতেন তাকবীর করে, ওয়ার ফাউরা আসাউ, রুকুত থেকে মাথা উঠানোর পরে সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে তিনি বলতেন রব্বানা ওয়ালাকাল হামদ, এরপরে দোয়া করতেন আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনে ওয়ালিদ, একজন মুসলমান যিনি নির্যাতিত অবস্থায় মক্কায় তাদের হাতে আছেন, ও সালামা ইবনে হিশাম ও আইয়াস ইবনে আবি রাবিয়া, ওনাদের নাম ধরে ধরে বলেছেন। আরও বলেছেন জেনারেলি ওয়াল মুস্তাদআফিনা মিনাল মুমিনিন, মুমিনদের যে যে যেখানে আল্লাহ কষ্টে নিপতিতে আসে তাদের হাতে নিগৃহীত হচ্ছে, আল্লাহ তাদের সবাইকে আপনি নাজাত দান করেন ওদের হাত থেকে। তিনি আরেকটি দোয়া এসেছে, তিনি প্রায় দোয়া করতেন আল্লাহুম্মা খাল্লিস আল ওয়ালিদ ইবনে আল ওয়ালিদ ওয়া সালামা ইবনে হিশাম ওয়া আইয়াস ইবনে আবি রাবিয়া ওয়া দুআফাতিল মুসলিমিন, তাদের তিনজনের নাম নিয়ে আর মুসলিমদের মধ্যে যারা দুর্বল অসহায় নির্যাতিত অবস্থায় আছে, মিন আইদিল মুশরিকিন, যারা মুশরিকদের হাতে কষ্টে আছে তাদেরকে তাদের হাত থেকে উদ্ধার করুন, আল্লাযিনা লা ইস্তাতিউনা হিলা ওয়ালা ইহতাদুনা সাবিলা, যাদের কোনো উপায় নেই, যারা কোনো রাস্তা বের করতে পারছে না, কিভাবে তাদের হাত থেকে মুক্তি পেয়ে তারা হিজরত করবে। এরপরে আমরা দেখতে পাই সালেম নামে একজন, যিনি আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর ক্রীতদাস ছিলেন মুক্ত, তিনি হিজরত করেছেন। এবং তিনি প্রথম দিকে যখন মদিনা হিজরত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তখন তিনি মোটামুটি মদিনায় ইমাম ছিলেন, মুসলমানদের নামাজগুলো উনি পড়াতেন, ওনার কেরাতের পরিমাণ ভালো ছিল, ওয়াকান আকসারুহুম কোরআনান, ওনার কোরআনের নলেজ জ্ঞান মুখস্থ অনেক বেশি ছিল, বিদায় ওনাকে মুসলমানরা চুজ করেছেন ইমাম হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে। ওকে, সালেম এই যে মাওলা আবু হুযাইফা, তিনি অল্প কয়েকজন সাহাবীদের মধ্যে অন্যতম প্রথম দিকে যারা কোরআনের বিশেষ পারদর্শী ছিলেন, বিশেষ অংশ যারা মুখস্থ করেছিলেন। এইভাবে মদিনা ওনার নেতৃত্বে নামাজ হচ্ছে, মক্কায় কিছু লোক নির্যাতিত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেজারে আছেন কখন আল্লাহ হুকুম করেন, অ্যালাউ করেন যে আপনি এখন হিজরত করবেন, শুধু এই অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলার মনসা মর্জি হচ্ছে সবাই নিরিবিলি পার হয়ে যাক দুই চারজন ছাড়া, এরপরে কারণ ওনার গায়ে সহজে হাত দিতে ওদের চিন্তা করতে হয়, ফাইনাল একটা অ্যাটেম্প্ট তারা নেবে, তারপরেই তিনি হিজরত করবেন। তার আগ পর্যন্ত তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু আছেন এবং অন্যান্য লিডাররা করা এসে তাকে হিসাব করতে হয়, তো উনি মোটামুটি সেফ আছেন, কিন্তু বাকি সাহাবিরা সেফ না। তিনি চাচ্ছিলেন আল্লাহর হুকুম যে তারা আস্তে আস্তে সবাই নিরাপদ জায়গায় পার হয়ে যাক। তাহলে দেখা গেল যে প্রায় সবাই চলে গেছে, শুধুমাত্র আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশে এখনো হিজরত করেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ইয়াং ম্যান, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদিও মুরব্বী পর্যায়ে, কিন্তু তিনি কয়েকবার হিজরত করতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিষেধ করেছেন, না আপনার সময় আসবে, আপনি এখন থাকেন। আর তারা খুব অসুস্থ ছিলেন, রোগী ছিলেন, বুড়ো হয়ে গেছেন, হাঁটতে পারেন না, অথবা এরকম দুই চারজন যাদেরকে কাফেররা আটকে রেখেছে, হিজরত করতে দেয় না, ওনারা ছাড়া মোটামুটি বাকি সব মুসলমানের হিজরতের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে, লুকোচুরি করে বা লুকিয়ে লুকিয়ে জানতে পারেন চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকবারই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে হিজরতের পারমিশন দেন, আমি চলে যাই। তিনি বললেন ওনাকে, লা তাআজাল লা আল্লাহ ইয়াজআলুকা সাহিবান, তাড়া করেন না, থামেন, আপনার জন্য আল্লাহ তাআলা একজন সঙ্গী জোগাড় করবেন। তা আবু বকর মনে মনে আশা, সঙ্গী কে হবে উনি ছাড়া, ওই সঙ্গী যদি পেয়ে যায় তা তার কোনো কথাই নাই। আর কি হাদিস এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবারে যখন রেডি হয়ে গেলেন, মোটামুটি মাল সামান তৈরি করেছেন, হিজরত করে ফেলবেন, তিনি আসলেন পারমিশন নিতে, ইয়া রাসূলুল্লাহ আমি তখন ওই নিষেধাজ্ঞার আগের কথা যে আমি যাই হিজরতের জন্য, আমি রেডি হয়ে গেছি। তিনি বললেন, আল্লাহ রেস লেখে থামুন থামুন, আপনি তাড়াহুড়ো করবেন না। ফা ইন্নি আরজু আন ইউযান আলি, আমি আশা করছি সহসাই আমাকে পারমিশন দেওয়া হবে, সহসাই আল্লাহর কাছ থেকে আমার জন্য পারমিশন চলে আসবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওহাল তারজু যালিকা বি আবি আনতা, তিনি বললেন তো আপনি কি সত্যি এটা আশা করছেন সহসাই ঘটে যাবে? তিনি বললেন যে অবশ্যই, নাম, খুব অচিরেই হুকুমটা চলে আসবে। আবু বকর তখন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন হয়তো আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দেবেন সঙ্গী হওয়ার জন্য, এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তখন তিনি থেমে গেলেন, আর হিজরতের জন্য তাড়াহুড়া করে চাপ দিচ্ছেন না, এবং তিনি ইতিমধ্যেই দুটো ভালো উঁট জোগাড় করে এদেরকে ভালো খাবার দাবার দিয়ে তাজা করে রাখছেন, কারণ লম্বা জার্নি, কত সময়, 350 মাইলের মতো জার্নি করতে হবে, রেডি করে রাখছেন, একটা ওনার জন্যে আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, 4 মাস থেকে রেডি করে রাখছেন। এই ওনার রেডি করার 4 মাস পরে হিজরতের পারমিশন আসবে। এখন এই হিজরতের কাণ্ড দেখে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আলী ছাড়া আর নাম করা কোনো সাহাবি নাই, কিছু রুগ্ন অসুস্থ যাদেরকে আটক করে রাখা হয়েছে তারা ছাড়া, এখন কোরাইশদের লিডারদের মাথায় বুদ্ধি খেলছে যে এখন তো তারা সবাই চলে গেল মদিনায়, ওদের তো বিরাট শক্তি হয়ে গেল, মদিনার আনসার এবং খাজরাজের অনেকগুলো লিডার সহ অনেকেই ইসলাম কবুল করে ফেলল, এবং মক্কা থেকে তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার অনেকে চলে গিয়েছে, এখন তো মনে হচ্ছে মদিনা তাদের শক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এখন তারা যদি আবার একত্রিত হয়ে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ওখানে চলে যান, তাহলে তো তাদের তো বিরাট নেতা পেয়ে যাবে, অনেক শক্তি হয়ে যাবে, এবং তারা চাইলে মক্কার আক্রমণও করতে পারবে, কারণ মদিনার লোকেরা ভালোই যোদ্ধা প্রকৃতির লোক। মদিনার এই কবিলাগুলোকে আশেপাশের কোনো আরব দখল করতে পারেনি, যখনই এসেছে তারা মোকাবিলা করেছে, এবং মদিনার স্ট্র্যাটেজিক লোকেশন, পজিশন, ভৌগোলিক অবস্থান এমন, অন্য কোনো জায়গা থেকে গিয়ে মদিনা আক্রমণ করে দখল করা খুব সহজ কাজ না। আর মদিনার লোকেরা দুই গ্রুপে যুদ্ধ করে তারা যুদ্ধে এক্সপার্ট হয়ে বসে আছে, নিজেরা নিজেরা যুদ্ধ করে আওস আর খাজরাজ মোটামুটি ভালো যোদ্ধা জাতি হয়ে তাদের আর্মি ট্রেনিং ভালোই আছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে নিরাপদে হিজরত করে তাদের নেতৃত্ব গ্রহণ করে ফেলে, তাহলে আমরা মহা চ্যালেঞ্জের মোকাবিলায় পড়ে যাব। এখন তারা এই বিষয়ে বিরাট আর্জেন্ট মিটিং কল করল, জরুরি সলা পরামর্শ করতে হবে মক্কার লিডার এবং আশেপাশের লিডারদেরকে তারা ডাকল, এবং তারা ডাকার জন্য যে জায়গায় বসলো এই জায়গাকে বলা হতো দারুন নাদওয়া, এটা ছিল দারু কোসাই ইবনে কেলাব। আর এই কোরাইশদের একজন উপরের কয়েক গোষ্ঠী আগে পরদাদা হিসাবে একজন পরিচয় ছিল, তার নাম ছিল কোসাই ইবনে কেলাব, এই ব্যক্তির নাম করা লিডার ছিল, তার বাড়ি, তার একটা হল, দরবার হল ছিল যেটা তাদের অ্যাসেম্বলির মতো ব্যবহার হতো, তার মৃত্যুর পরেও মক্কার লোকজন তাদের অ্যাসেম্বলি হাউস হিসাবে এটাকে ট্রিট করেছে, যে কোনো বড় ধরনের জাতীয় ইস্যুতে তারা সবাই সেখানে একত্রিত হয়, এটা নাম হলো দারুন নাদওয়া, এবং এটা ছিল কোন দিকে, আপনার সামিয়ার দিকে যেতে, এখন তো সামিয়া টামিয়া সব আউট হয়ে গেছে, এবং একটা গেট ছিল গত 10 বছর আগে, বোধহয় গেটটা ছিল 10-12 বছর আগে, ওটার গেইটের নাম ছিল দারুন্নাদুয়া, বাবুন্নাদুয়া। সামিয়ার দিকে যেতে একটা গেট ছিল বাবুন্নাদুয়া, এখনো ওই গেটটা বোধ হয় নাই, কিং আবদুল্লা এক্সটেনশনের ভিতরে পড়ে গেছে সম্ভবত। আমরা আমি নিজে ওই গেটকে অনেকবার ব্যবহার করেছি সামিয়া যেতে। তো ওই দারুন্নাদুয়া থেকে সামনে গেলেই তাদের একটা বিরাট হল রুম ছিল, এখানে তারা বসে বসে তারা এই জরুরি বিষয়ে আলাপ আলোচনা করতো। তখন তারা একটা মিটিং ডাকলো এবং এই মিটিংয়ের নাম দিল তারা পরে ইতিহাসে এই মিটিংয়ের নাম হলো ইয়াওমুজ্জাহমা। জাহমা মানে ভিড়, লোকে লোকারণ্য, বিরাট মিটিং তাদের ভিড় হয়ে গিয়েছিল। ইয়াওমুজ্জাহমা সবাই এসেছে এই জরুরি মিটিংয়ে, মুহাম্মদকে নিয়ে তাদের বিশাল একটা সিদ্ধান্ত নিতে হবে। আর এই মিটিংটা ছিল সফর মাসের 26 তারিখে বৃহস্পতিবার, সেটা নবুয়তের 14তম বৎসরে, মানে 13তম বৎসরের শেষের দিকে। 13 বছর পার হয়ে গেছে নবুয়তের, মুহররম সফর 13 বছর পার হয়ে সফরের মধ্যে পড়েছে, ওই মাসেই তারা এই মিটিংটা করলো 26 তারিখে। এবং সেটা ছিল বাইয়াতে আকাবার যে শপথ হয়েছে, যার ফলশ্রুতিতে মদিনার দিকে হিজরতের ধারা কন্টিনিউ হলো। এই 3 মাসে প্রায় সব মুসলমানই হিজরত করে ফেললেন। এই 3 মাস হিজরতের দ্বিতীয় আকাবার শপথের 3 মাস পরেই মিটিংটা হচ্ছে। আর এই মিটিংটার পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর যাচ্ছে এবং তিনি হিজরত করে ফেলছেন। এত গুরুত্বপূর্ণ মিটিং তার বসেছে। তাদের কোনো একজন লিডারও এবং গণ্যমান্য বুদ্ধি সম্পন্ন তারা কাউকে মিস করে নাই, সবাইকে তারা নিয়ে এসেছে। এই মিটিংকে মিস করতে পারবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত হবে। বনি আব্দ শামসের লিডাররা, বনি নাওফল থেকে শুরু করে আবু জহল, আবুল হাব, উতবা, সাইবা, এভরিবডি সেখানে আসলো। তারা মিটিংয়ে বসেছে, এখন হঠাৎ করে দেখে যে তাদের মিটিংয়ের দরদার গেইটে এসে গেছে একজন মুরব্বী, খুব মুরব্বী কিসিমের এক লোক, শাইখুন জালিল আলাইহি বাত্তুন ফাওয়াকাফা আলা বাবিদ্দা, খুব শক্ত একটা পাগড়ি মাথার মধ্যে দিয়ে, মোটা পুরু কাপড়ের, বিরাট এক বুজুর্গ, এক শেখ, অনেক খুব বুদ্ধিমান সেজে তাদের ওখানে হাজির। হঠাৎ করে এই লোককে তারা কেউ চিনে না। কাল উমানি শেখ, এই শেখ কোথেকে আসছেন আপনি, কোথাকার, আপনাকে কোনো চিনলাম না। কালা শাইখ মিন আহলে নজদ, আমি নজদ এলাকার বড় একজন লিডার। সামিয়া বিল্লাদী তাআতুম লাহু, আমি শুনতে পেয়েছি তোমাদের যে জরুরি মিটিংয়ের খবর, আমি পেয়েছি খবর, মিটিং ডাকলো কেবল নজদ থেকে মানুষ আসে কেমনি, আসতে তো এখানে কয়েকদিন লেগে যাবে, কত 700-800 মাইল দূরে। তারা মনে করলো কি জানি কেমনি তার খবর পাইছে, তাই যাই হোক। তখন সে বলল যে আমি এসেছি আপনাদের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরীক হওয়ার জন্য, শুনতে তোমরা কি সিদ্ধান্ত নিচ্ছ, আর যদি সুযোগ হয় আমি গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ দিতেও পারি, খুবই কনসার্ন আমি নিজেও, এই জন্য আমি এসেছি, তো তোমরা অ্যালাউ করলে আমি তোমাদের মিটিংয়ে থাকতে পারি। কালু আজল ফাদখুল তাফাদ্দল, নো প্রবলেম, ওয়েলকাম, আসেন বসেন, আপনি তো ভালো পরামর্শই দেবেন আশা করি। এখন কথা বলা শুরু হয়ে গেল, মিটিংয়ের এজেন্ডা শুরু হয়ে গেছে। একজনে বলে বসলো, ইন্না হাদার রাজুল আই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্লেখ করে, কাদ কানা মিন আমরিহি মা কাদ রাআইতু, আমরা সেই যে এই যে গন্ডগোল আমাদের সমাজে লাগিয়ে দিল, ফিতনা সৃষ্টি করলো, আমাদের সমাজটাকে একটা বিরাট রিস্কে নিয়ে আসলো, আপনারা সবাই দেখতে পেয়েছেন। ফা ইন্না ওয়াল্লাহি মা মানহু আলাল উসুবি আলাইনা ফি মানা কাদ ইত্তাবাহু মিন গায়রিনা, আমরা এখন যে পর্যায়ে সে গিয়েছে তার বহু সঙ্গী সাথী জোগাড় হয়েছে, অনুসারীরা মদিনায় হিজরত করেছে, মদিনার লোকেরা তাকে সঙ্গ দিয়েছে, এখন আমাদের আশঙ্কা হচ্ছে আরও লোক জোগাড় করে বেড়ে সে আমাদের উপরে উল্টা কোন সময় আক্রমণ করে আমাদেরকে উৎখাত করে বসে। ফেতাশাওয়ারু, এখন আসো সবাই মিলে পরামর্শ করো, আমাদের জরুরি সিদ্ধান্ত নিতে হবে। তো তাদের মধ্যে একজন লিডার আবুল বাখতারি ইবনে হিশাম বলে বসলো, এহ বেসুহু ফিল হাদিদ, আমার পরামর্শ হচ্ছে তাকে শক্ত লোহার শৃঙ্খলে আবদ্ধ করে রাখো, আগলেকু আলিহে ভাবান, আর দরজা বন্ধ করে দিয়ে বন্দি করে ঘরের মধ্যে একদম বন্দি করে রাখো, সুরক্ষিত দুর্গের মতো জায়গায়। সুমা তারাব্বাসু বিহি মা আসাবাস বাহাহু মিনা শুআরা আল্লাযিনা কানু ক্বাবলাহু, তার আগে কিছু কবি একটু লম্পচম্প করেছিল, তাদেরকে তারা উল্টাপাল্টা কথা বলার কারণে তাদেরকে সমাজের লোকেরা এরকম বন্দি করে তাদেরকে সেখানেই মৃত্যুবরণ করতে হয়েছে, তারা কিছু করতে পারেনি। আশা করা যায় তার ওই অবস্থা হবে হাত্তা ইয়াতিহুল মউত, ওখানে ধুকে ধুকে বন্দিখানায় সে মরুক, আমরা নিরাপদ থাকি, তাকে আর মুক্ত বিহঙ্গে চলতে দেওয়া যাবে না, কারণ সে আমাদের জন্য আরো লোক জোগাড় করবে, আরো দাওয়াত দেবে, আরো ক্ষতিগ্রস্ত করবে, তার লোক বাড়াবে। এখন নজদি শেখ বলে আমার একটা কথা আছে এই প্রস্তাবের বিষয়ে। কি কথা? লা ওয়াল্লাহি মা হাদা লাকুম বিরায়, এটা কোনো রায় হলো না, এটা কোনো পরামর্শই হলো না, এটা কোনো প্রস্তাবই হতে পারে না। ওয়াল্লাহি লা ইন হাবাসতুমুহু কামা তাকুলুন লায়াখরুজান্না আমরুহু মিন ওয়ারাইল বাবিল্লাযি আগলাকতুম দুনাহু ইলা আসহাবি, তাকে বন্দি করে রাখলে এভাবে একটা দুর্গের মতো কোনো জায়গায়, তার ওই দুর্গের বন্দির দরজা ফাঁকে দিয়ে খবর চলে যাবে তার সঙ্গী সাথীদের কাছে যে আমাদের নেতাকে কষ্ট দেওয়া হচ্ছে। ফালা আওশাকু আই ইয়াসিবু আলাইকুম ফায়ান্তাজিউহু মিন আইদিকুম, তা এমন হবে হতে পারে তারা সংখ্যা জোগাড় করে টোকেরে তারা আসবে বিরাট শক্তি নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাকে মুক্ত করার জন্য আমাদের এখানে তারা অভিযান চালাবে, হয়তো তারা কামিয়াব হয়ে যেতে পারে, এই রিস্কে যাবো কেন খামাখা তোমরা, এটা কোনো প্রস্তাব হতে পারে না, এইটা ঠিক না, অন্য কোনো প্রস্তাব থাকলে দাও। আরেকজন প্রস্তাব দিলে, এখন নখরে যে হুমি বাহিনী আর ধরে না, আমাদের এখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া আমাদের দেশ থেকে, এই এই এলাকার চৌহদ্দিতে সে আর আসতে পারে না, জানো তো এই বলা মুসিবত, অন্য জায়গায় গিয়ে সেখানে যা করে করুক আমরা তার থেকে নিরাপদ হয়ে যাব। এখন নজদের শেখ বলে লা ওয়াল্লাহি মা হাদা লাকুম বিরায়, আল্লাহর কসম এটাও কোনো ভালো প্রস্তাব হলো না, বেকার প্রস্তাব দিয়েছে খামাকা। তার যে সুন্দর কথা বলতে পারে, কথার যে পটু, তার কথার যে জবান, শিরিন জবান, মিষ্টি জবান দিয়ে যেখানেই যাবা পাঠাবা সেখানেই লোক তার তালে পটাইতে থাকবে, পটাইতে থাকবে, তার অনুসারী বানাতে থাকবে, তারপরে কোন কোন কবিলা জোগাড় করে এসে পরে একটা বিরাট অ্যালায়েন্স করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে আবার এখানে পুনর্বাসিত করে আমরাই আউট হয়ে যাব, তোমরাই আউট হয়ে যাবা, নো নো নো, এটা হবে না। ওকে, এখন কি করতে হবে তাহলে? আবু জাহাল এতক্ষণ শুনলো, আবু জাহাল বলে আমার প্রস্তাব আছে, কি প্রস্তাব? ওয়াল্লাহি ইন্না লি ফিহি লারায়ান মা আরাকুম ওয়াকাতুম আলাইহি বাদ, আমার কাছে একটা মোক্ষম প্রস্তাব আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, যেটা তোমরা এখন কেউ তার ধারে কাছে যাওনি। তো সবাই বললো মা হুয়া ইয়া আবুল হাকাম, তাকে তো আবুল হাকাম ডাকে, জ্ঞানের বাপ, আর আল্লাহ তাআলা ইসলামের কারণে তার নাম করে দিয়েছেন আবু জাহাল। তো আবুল হাকাম কি তোমার বুদ্ধি দেখি বলো দেখি, তুমি তো পণ্ডিত মানুষ, আমাদের অন্যতম প্রধান বুদ্ধিজীবী। قال ارى ان ناخذ من كل قبيله فتى شابا جليدا نسيبا وسيطا فينا, যে আমাদের প্রত্যেকটি কবিলা, সাব কবিলা, ট্রাইব থেকে একজন একজন করে, কোরাইশ বংশের বহু উপবংশ আছে, প্রত্যেক বংশ থেকে একজন যুবক শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, দেখতে শুনতে মানানসই, ভালো বংশের, এইরকম আমরা প্রত্যেক বংশ থেকে একজন একজন করে এক ডজন হোক আর বেশি হোক আর কম হোক জোগাড় করব, তারা একসঙ্গে সবার হাতে আমরা তরবারি দিব, তারা তরবারি দিয়ে একসঙ্গে শো অবস্থা রাতের বেলা মোহাম্মদকে অ্যাটাক করবে, প্রত্যেকেই তরবারি ভাবে দিয়ে কোপ দেবে, একসঙ্গে কোপ দিয়ে তাকে কয়েক টুকরা করে ফেলবে। ওকে, এবং তারপরে কি হবে, বনু হাশেম মুহাম্মদের কবিলার লোকেরা তো আসে তখনও, তারা তখন কোনো কবিলার বিরুদ্ধে একলা অ্যাকশন নিতে পারবে না, তারা দেখবে সমস্ত বড় বড় কবিলার প্রতিনিধিত্ব এখানে আছে, সবাই মিলে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে কার্যকরী করেছে, খুনি এক কবিলার লোক না তাদের সঙ্গে তারা যুদ্ধ করবে বা বোঝাপড়া করতে আসবে তা হবে টবে না, সবার বিরুদ্ধে যুদ্ধ করার মতো মুহাম্মদের কবিলার শক্তি নাই। এই প্রস্তাবটা শুনে এখন নজদের এই শেখ ইবলিস লানাতুল্লাহ আলাইহ বলে, এইটাই হচ্ছে রাইট প্রস্তাব, এর মোকাবেলা কোন প্রস্তাব আর কনসিডারেবল নয়, এটাই রাইট প্রস্তাব হয়েছে, দ্যাটস রাইট। তার বুদ্ধিমত্তার সঙ্গে যখন সে এটাকে অ্যাকসেপ্ট করে ফেললো, সবাই মিলে বলে ঠিক আছে আমরা সবাই একমত হয়ে গেলাম, তাই করা হয়ে গেল, সবাই তাদের বাড়িতে চলে গেল, রাতের বেলা এই সিদ্ধান্ত কার্যকরী করতে হবে আজকে রাতের মধ্যেই, অথবা সকালে ঘুম থেকে উঠলে পরের দিন ফার্স্ট রাত্রে গিয়ে ঘেরাও করে রাখবে, সকালে যেই প্রথম প্রত্যুষে তিনি ঘুম থেকে উঠবেন তারা এই সিদ্ধান্ত কার্যকরী করবেন। তো এই সিদ্ধান্ত হয়ে গেল, তারা ঘরে চলে গেল। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, সূরা আল আনফালের 30 নম্বর আয়াতে এসেছে সে খবরটা, أعوذ بالله من الشيطان الرجيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين যখন তারা ষড়যন্ত্র করছিল, যারা কাফেরগণ ষড়যন্ত্র করছিল আপনাকে নিয়ে যে আপনাকে বন্দী করে রাখবে অথবা আপনাকে হত্যা করবে অথবা আপনাকে এই দেশ থেকে বহিষ্কার করবে, এই সমস্ত প্রস্তাবগুলো যখন তারা ষড়যন্ত্র আকারে নিয়ে আসছিল, আল্লাহ তো সব দেখলেন, ওয়াম করুন তারা ষড়যন্ত্র করছে আর করছে, ওয়াম করুল্লাহ আর আল্লাহ তারা ষড়যন্ত্রের মোকাবিলায় প্ল্যান করছেন পরিকল্পনা করছেন, ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ হচ্ছেন অতি উত্তম পরিকল্পনাকারী, তাদের পরিকল্পনা তাদের ষড়যন্ত্রের মোকাবিলা করার মতো উত্তম জ্ঞান কি আল্লাহর আছে? সুবহানাল্লাহ, কি পরিমাণ আছে! ওকে, এরপরে তারা আবার যেতে যেতে কথাবার্তা বলে রাত সারা রাত ব্যাপী, কাজে সকালে উঠে আসলে তাকে কি কোপায় মেরে ফেলবে না বন্দি করে ফেলবে, এগুলো কথাবার্তা হচ্ছে স্টিল ওই দিকেই তারা গেল। আল্লাহ তালাই খবরগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছাই দিলেন। এখন পৌঁছাই দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে তখন হিজরতের অর্ডার এসে গেল। এর আগেই অবশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন একটা হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বি মক্কা সুম্মা উমিরা বিল হিজরা ওয়া উনজিলা আলাইহি, যখন হিজরতের অর্ডার হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দিয়েছেন, মানে ইশারা দিয়েছেন হিজরত করতে হবে, কিন্তু টাইমটা কখন সেটা আল্লাহ তাআলা ওনাকে তখনও দেননি, ওই সময় থেকেই আসলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে দোয়া করছেন। কি দোয়া করছিলেন তিনি? যেটা এসেছে সূরা আল ইসরা বা সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতে, ওই আয়াতটা তিনি বেশি করে পড়তেন। সেই আয়াতটা কি? وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعلني من لدنك سلطانا نصيرا هي আমার রব, আমাকে সত্যের ভিতরে সত্যের এলাকায় সত্যের দরজায় আমাকে ঢুকিয়ে দেন, হকের যেটা ট্রুথ সেই জায়গায় আমাকে ঢুকিয়ে দেন আর আমাকে বের করে নেন সত্যি হকের বের করার তরিকা দিয়ে, আর আমার জন্য আপনার কাছ থেকে আল্লাহ এমন অথরিটি বের করে নিয়ে আসেন যেটা আমার জন্য সহায়তাকারী হবে, অর্থাৎ হক তরিকায় আমাকে মক্কা থেকে বের করেন আর একটা হকের জায়গায় আমাকে পৌঁছিয়ে দেন যেখানকার অথরিটি সমস্ত শক্তিগুলি আমি পাবো আমার এই দিনের কাজে সহায়তা করার কাজে লাগবে। তো এই দোয়া তিনি করে যাচ্ছেন। ওকে, তারপরে তখন তিনি সিদ্ধান্ত নিলেন, দুইজন তো বাকি আছে হিজরতের, বাকি আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুইজনকে তিনি রাখছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথী হবেন, আর আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু কাজ আছে, একটু পরে আমরা সেটা দেখব। ওকে, সেটা হচ্ছে যে ওনার যে কাছে মক্কার লোকদের বিশাল আমানত ছিল, মক্কার লোকেরা তাকে দুশ্মনী করে, ওনার আইডিওলজি, ওনার ধর্ম, ওনার আদর্শ তাদের পছন্দের বাইরে, কিন্তু টাকা পয়সা সোনা গয়না আমানত রাখার জায়গা দ্বিতীয়টা নাই, কার কাছে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে। ওই কাফেরগুলো যারা হত্যার সিদ্ধান্ত নিয়েছে তারাও আমানত ওনার কাছে রেখেছে, তাদের আমানতের জিম্মা। দেখেন মানুষের কি অবস্থা এখন এই জামানার মধ্যে, দেখা যায় যে ইসলামের কারণে দুশ্মনী করে কিন্তু ওই ব্যক্তিকে তারা বিশ্বস্ত মনে করে, এই ব্যক্তি অনেস্ট, কিন্তু ইসলামের আদর্শ তাদের পছন্দ হয় না, এই কারণে তাকে হত্যা করতেও রাজি আছে। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জানিয়ে দিলেন যে তিনি এখন রেডি হওয়া লাগবে, আজকে ওনাকে এই রাতে হিজরত করতে হবে, তিনি তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তোমাকে আজকে আমার বিছানায় শুয়ে থাকতে হবে, তাদেরকে ধোকা দেওয়ার জন্য যে উনি চলে যান নাই, তারা তো রাতে অন্ধকারে ঘেরাও করে ফেলতেছে, আর যদি দেখে যে বিছানা খালি উঁকি ঝুঁকি মারি দেখে তাহলে মনে করবে উনি তো চলে গেলেন, পিছনে দিয়ে ধাওয়া করবে, এই জন্য শুয়ে রাখছেন ওনার বিছানা দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিছানার মধ্যে উনি একটা সবুজ মখমলের একটা কম্বলের মতো ছিল, একটা শীত তিনি ব্যবহার করতেন, বলে যে এইটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকো। তারপরে তিনি যখন হিজরতের অর্ডার আসলো, তিনি কনফার্ম হলেন জিবরিল আলাইহিসের কাছে যে মান ইহাজুরু মাই, জিবরিল আলাইহিসালাম এসে বললেন যে আপনি এখনই বেরোতে হবে, রেডি হয়ে যান হিজরত করতে হবে। তিনি বললেন যে কে আমার সঙ্গী হবে, কাকে নিয়ে যাব? আল্লাহ আবু বকর সিদ্দিক, এবারে পরিষ্কারভাবে বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতে এই খবর দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি খবর পৌঁছিয়ে দিলেন বা নিজেই গেলেন ইনশাআল্লাহ। এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বলেন, তিনি তখনও ছোট, মানে বিয়ে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে অলরেডি মক্কায়, তো তিনি বলেন লাম আকিল আবাওয়াইয়া কাত ইল্লা ওহুমা ইয়াদিনানি আদ-দীন, আমি ছোট থাকতে বড় হয়েই যখন হুঁশ হয়েছে, কিছু আকল জ্ঞান হয়েছে, তখন থেকেই দেখি যে আমার মা বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে ঈমান এনে ফেলেছেন, এবং ওয়ালাম ইয়ামুররা আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাফা ইন-নাহার, এমন কোনো দিন যেত না আমাদের যেই দিন কমপক্ষে দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসতেন না, ডেইলি দুইবার আসতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সলা পরামর্শ মশওয়ারা বিভিন্ন বিষয়ে, উনি ছিলেন ওনার সবচেয়ে নির্ভরযোগ্য সাথী, সবচেয়ে নির্ভরযোগ্য সাহাবি। একদিন আমরা বসে আছি আমার বাবার ঘরে, হঠাৎ করে ঠিক দুপুর বেলায় একজনে দৌড়ে এসে বলল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার পিতাকে, হ্যাঁ দা রাসূলুল্লাহ মুতানাক্কিয়ান, যে আপনার ঘরে চেহারা ঢেকে, দুপুর বেলা তো আরবরা যখন লু হাওয়া চলে চেহারাকে ঢাকে, কেন ঢাকে? এত গরম হাওয়া, এই জন্য যে সৌদি আরব লোকেরা স্কার্ফ পরে দেখছেন না, কিছুটা আসলে চেহারা ঢাকার জন্য, কান টান ঢাকার জন্য, গরমের লু হাওয়া হিট করে তো, তো বেশি গরম হয়ে গেলে লোকেরা চেহারা আরো ঢেকে ফেলে, এই চেহারা গরমে পুড়ে যায় অনেক সময়। যে একজন লোক চেহারা ঢেকে আসতেছে দুপুর বেলা আপনাদের ঘরে, আসলে তিনি রাসূলুল্লাহ, এই খবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো। যে এই সময় সাধারণত তিনি আসেন না, তিনি একটু সন্ধ্যার দিকে আসেন, আবার একটু সকালের দিকে আসেন, কিন্তু আজকে তিনি ঠিক ভরা দুপুরে এসেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই খবর পেলেন, পরিবারের সদস্যদেরকে বললেন যে এই সময় রাসূলুল্লাহ আসছেন, নিশ্চয়ই মারাত্মক কোনো খবর আছে, এটা আনইউজুয়াল টাইম, উনি তো সকাল সন্ধ্যায় আসেন, মাথা ঢেকে আসছেন চেহারা কাভার করে, আর এই সময় দুপুর বেলায় নিশ্চয়ই কোনো বিরাট খবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি এসে দরজা নক করলেন, আস্তে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু দরজা খুলে দিয়ে আবু বকর যে চৌকিতে বসা ছিলেন ওই চৌকিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসতে দিলেন, তিনি চৌকিতে বসলেন, আর আমি আসি, আবু বকর আছি, আমার বোন আসমা আছেন পাশে, আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, আখরেজ মানে ইন্দাকা, আপনার এখানে আর যারা লোকজন আছে একটু বের করে দিন, প্রাইভেট কথা আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নামা হুম আহলুকা বি আবি আনতা ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আপনার পরিবারের সদস্যের মতোই, এখানে আপনি ইয়া রাসূলুল্লাহ কনফিডেন্সের সাথে কথা বলতে পারেন, এরা কোনো জায়গায় কথা পাস করবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা খবর দিয়ে গেলেন, ফা ইন্নী কাদ উযিনা লি ফিল খুরুজ ওয়াল হিজরা, আমাকে অলরেডি অর্ডার করা হয়েছে, আমাকে চলে যেতে হবে, হিজরত করতে হবে। তাহলে ওদের মিটিং আগের রাত্রে হয়েছে, পরের রাত্রে তারা এই ডিসিশনকে কার্যকরী করবে, দুপুরবেলায় তিনি ডিসিশন দিতে এসেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূল আস-সাহবা, আমি কি সঙ্গে থাকবো ইয়া রাসূলুল্লাহ আপনার? তিনি বলেন আস-সাহবা, জি আপনি সঙ্গে থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফারাইতু আবু বকর ইয়াবকি, আমি দেখতে পেলাম আমার পিতা আবু বকর এই কথা শুনে শুধু কাঁদছেন আর কাঁদছেন। কেন কাঁদলেন? ওমা কুন্তু আহসাবু আন আহাদান ইয়াবকি মিনাল ফারাহ, আমি এর আগে দেখিনি যে খুশিতে মানুষ এরকম করে কাঁদতে পারে। কিসের খুশি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে এই সারা রাত রাস্তা উনি, আর আবু বকর আর কেউ সঙ্গী নাই, তিনি সম্পূর্ণ সঙ্গ পাবেন, এই খুশিতে কাঁদছেন, সুবহানাল্লাহ। হাত্তা রাআইতু আবা বকর ইয়াওমাইদিন ইয়াবকি মিনাল ফারাহ, আমি দেখলাম যে আমার আব্বাকে এই প্রথম জীবনে দেখলাম একজন মানুষ খুশিতে আপ্লুত হয়ে কাঁদতে পারে। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্দি নাকাতান, আমি তো দুইটা উট আগেই রেডি করে রেখেছি, আপনার কথা ইশারা আমি কিছুটা এরকমই টের পেয়েছিলাম, আমি এই দুটোকে একদম ভালো মানের উট, ভালো করে এগুলাকে খাওয়ার দাবার করিয়ে একদম উষ্টা মানে ভালো করে এগুলাকে মানে পুষ্টি যাতে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করিয়েছি, আপনি একটা নেবেন আর আমি একটা নেব, দুইটা উট মাশাআল্লাহ রেডি আছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কন্ডিশন আছে, সেটা কি? আমি তোমার উটের দাম পে করব, বিনামূল্যে নেব না আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পে করলেন এবং তিনি একটি উটের জেনার অ্যাগ্রি করলেন। এখন এই যে যেতে হবে সোজা রাস্তা দিয়ে তো যেতে পারবেন না, যা যেতে হবে উল্টা পাল্টা রাস্তা দিয়ে, এখন তখন তার এরকম রাজপথ ছিল না এখন যেরকম আছে, পথ চেনার জন্য আবার কিছু লোকজন এক্সপার্ট থাকে, তাদেরকে এরকম জার্নির সময় লোকেরা হায়ার করে। এখন ওনারা পরামর্শ করলেন কাকে হায়ার করবেন, তো হায়ার করার জন্যে পাওয়া গেলে একজন, তার নাম হচ্ছে বনি দাইলের একটা লোক, তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উরাইকিত হাদিয়ান খিরিতান, যিনি খুব ভালো এক্সপার্ট ট্যুর গাইড, রাস্তা ভালো করে চেনেন মদিনার দিকে যাওয়ার, তাকে ওনারা হায়ার করলেন, পয়সা দেবেন, ভাড়ায় খাটবে সে, এরকম পাওয়া যেত তখন লোকজন। এবং তারা ওনার কাছে দুটো উট দিলেন, যে এই দুটো উটকে নিয়ে তিনি, ওনারা বুঝতে পারলেন যে এই লোকটা বিশ্বস্ত, কিছু লোক তো আছে অমুসলিমদের মধ্যেও বিশ্বস্ত লোক মাঝে মধ্যে পাওয়া যায় না আমানত দার, যে তাকে কথাবার্তা হলো যে তুমি এই দুটো উটকে নিয়ে অমুক সময় গারে সাউরের ওখানে নিয়ে হাজির হয়ে যাবা, আর গারে সাউর পর্যন্ত, এই যে সাউর গুহা, এই গুহা পর্যন্ত ওনারা উঁটে করে যাবেন না, রাতের অন্ধকারে ওনারা হেঁটে হেঁটে পার হয়ে চলে যাবেন, আর সেখান থেকে যখন গারে সাউর থেকে নামবেন, নামলে কোন জায়গায় এই উঁটওয়ালা এই ভাড়াটিয়া লোকটা দুইটা উঁটকে নিয়ে হাজির হবে, সে জায়গা ওনারা অ্যাগ্রি করে ফেললেন, অমুক জায়গায় নিয়ে আসবা। বলো যে তিন দিন পরে, এই তিন আজকে রাত্রে কথা হবে, আজকে রাত্রে কথা হলো, তিন রাত্র পরে থার্ড নাইটে পরে তোমার সঙ্গে আমাদের অমুক জায়গায় দেখা হবে, দুইটা উট নিয়ে আসবা, সেখান থেকে আমরা রওনা করে দেব। এরপরে আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে ফেললো পরবর্তী রাতে কুরাইশের ওই যুবকরা এসে, বেশ কিছু যুবকের হাতে একটা, সবার হাতে একটা করে তরবারি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘরটাকে তারা ঘেরাও করে ফেললো, এবং এদের মধ্যে আবু জাহালও আছে, হাকাম ইবনে আস আছে, উকবা ইবনে আবি মুআইত আছে, উমাইয়া ইবনে খালফ, জামা ইবনে আসওয়াদ, তুআইব ইবনে আদি, আবু লাহাব, উবাই ইবনে খালফ, নবীহ ইবনে হাজ্জাজ, এরকম নাম করা করা ক্রিমিনাল লিডারগুলো আছে। আজকে তারা খুবই কনফিডেন্ট যে আজকে মুহাম্মদকে চিরতরে শেষ করে দেওয়া হবে, তাদের দুশ্মন শেষ হয়ে যাবে, মক্কা তাদের হাত, তারা তাদের জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে দেবে। তখন আবু জাহাল তাদের সমাবেশে যারা ঘেরাও করতে গিয়েছে ওদেরকে লক্ষ্য করে বক্তৃতা করলো, বলল কে ইন্না মুহাম্মাদান ইয়াজুমু আন্নাকুম ইন তাবাতুমুহু আলা আমরিহ কুনতুম মুলুকাল আরবি ওয়াল আজম। শোনো, মুহাম্মদ খুব বক্তৃতা করছে, আমাদেরকে শুনিয়েছে, তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে তোমরা আরব দেশের সবচেয়ে, সব আরব দেশের বাদশাহই পেয়ে যাবা, আরব আজম সবাই তোমাদেরকে বাদশাহ বানিয়ে ছাড়বে, সমস্ত দুনিয়ার ক্ষমতা তোমাদের হাতে এসে যাবে। সুম্মা বুইসতুম মিন বাদি মাউতিকুম, এই দুনিয়ার মধ্যে বাদশাহই পাবা, সে আমাদেরকে ক্ষমতা সুখবর দিল, আর মরে গেলেও জান্নাত নাকি পাওয়া যাবে। এবং ফাজুইলাত জানানুন কা জানানিল উরদুন, জর্ডানে যেরকম সুন্দর সুন্দর বাগান আছে এরকম বাগানও নাকি পাওয়া যাবে মরে গেলে কিয়ামতের দিন। এই তার তাকে ফলো করলে এত কিছুর সুসংবাদ সে আমাদেরকে দিল। আর বলল কি, ওয়া ইন লাম তাফআলু কানা লাকুম ফীকুম যাবহুন, আর তার কথা না শুনলে তোমাদেরকে জবাই করা হবে, তোমাদের উপর দুনিয়াতে শাস্তি আসবে। সুম্মা বুইসতুম মিন বাদি মাউতিকুম, অথবা তোমাদের মৃত্যুর পরে তোমাদের যখন আবার উঠানো হবে, সুম্মা জুইলাত লাকুম নারুন তুহরাকুনা ফিহা, সেখানে নাকি তোমাদের জন্য এমন আগুন তৈরি করে রাখা হবে যেখানে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। সে এগুলা গল্প করেছে না, থ্রেট দিয়েছে, ধোকা দিয়েছে আমাদেরকে, আমরা কি পোলাপান নাকি তার কথায় মজে যাব, আজকে আমরা তাকেই শেষ করে দেব। সে খুব দম্ভ সহকারে কনফিডেন্সের সাথে এই বক্তৃতা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন তিনি জানেন যে তারা অলরেডি এসে গেছে, ঘেরাও করে ফেলেছে, তিনি কানে কানে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নেম আলা ফেরাশি, তুমি আমার বিছানায় শুয়ে যাও, ওয়াতাসাজ্জাবি বুরদি হাদাল খাদর হাদরামিল আখদর, আর আমার ইয়ামানি সবুজ মখমলের যে ল্যাপটা আছে, যে কম্বলটা আছে, এটা গায়ে দিয়ে মাথা মুড়ে চেহারা মুড়ো দিয়ে শুয়ে যাও। এখন আলী রাদিয়াল্লাহু আনহু ভয় লাগার কথা না, ওনাকে হত্যা করতে আসে, উনি মনে করে এই বেচারাকে হত্যা করে দেবে, কত বড় রিস্ক আলী রাদিয়াল্লাহু আনহু নিয়েছেন, তিনি কি বলছেন যে না আমি, আমার ভয় লাগে ইত্যাদি। তারপরেও তিনি তাকে সুসংবাদ দিচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হিম্মত করছেন, তিনি পিছপা নন। তারপর তিনি বললেন, ফা ইন্নাহু লান ইয়াখলুসা ইলাইকা শাইউন তাকরাহুহু মিনহুম, তিনি বলে দিলেন তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি নিরাপদ থাকবে। যদিও আলী রাদিয়াল্লাহু আনহু বিচলিত নন, কিন্তু তিনি তাকে নিরাপত্তা দিলেন, অভয় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরের দিকে রাতের অন্ধকারে রওনা হলেন। কিভাবে রওনা হলেন, তারা তো ঘেরাও করে রেখেছে, কেমনে কোনখান দিয়ে যাবেন? আল্লাহ তাআলার নির্দেশে তিনি কি করলেন, এক মুষ্টি বালি হাতে নিলেন, বালি মাটি হাতে নিলেন, নিয়ে তিনি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করলেন, তাদের কোনো কোনো রেওয়ায়েত আছে শাহাতিল উজুহ বলে ফুঁ দিলেন, আর তাদের মধ্যে ছুঁড়ে মারলেন হাতে, প্রত্যেকের চোখে গিয়ে বালির কণা পৌঁছে গেল, আর তিনি তখন কোরআন সূরা ইয়াসিনের আয়াতগুলো তেলাওয়াত করছেন শুরু থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ, لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون এই সূরা ইয়াসিনের শুরু থেকে এই আয়াতটা পর্যন্ত তিনি পড়লেন, নয় নম্বর আয়াত পর্যন্ত। নয় নম্বর আয়াতটা ভেরি ইম্পর্টেন্ট। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আমি তাদের সামনে বাধা সৃষ্টি করলাম এবং পেছনে বাধা সৃষ্টি করলাম, ব্যারিয়ার সৃষ্টি করলাম। ফাহুম লা ইউবসিরুন, ফাআগশাইনাহুম, তাদের চোখকে ঢেকে দিলাম। ফাহুম লা ইউবসিরুন, তারা দেখতে পেল না, তারা কোনো দিকে তাকাইলেই দেখতে পাচ্ছে না, তাদের চোখকে আল্লাহ তাআলা কিছু দিয়ে কভার করে দিয়েছেন। আল্লাহর কুদরতের অভাব আছে? আমাকারু আমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরপরে বলে আয়াতগুলো পড়া শেষ হয়ে গেলে তখন তিনি ফু আবার দিলেন, সবার চোখের মধ্যেই বালু কণা সবাই কসরানো শুরু করে দিয়েছে। ওকে, এবং কি তাদের মাথার মধ্যে তারা বালিকণা পেয়েছে। আর তিনি এই ফাঁকে দিয়ে চট করে তাদের বুহ ভেদ করে বেরিয়ে গেলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পৌঁছে গেলেন। তারা কেউ টের পেল না, আল্লাহ তারা সবার চোখকে অন্ধ করে দিলেন। তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে পৌঁছলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকে ইন্তজারে আছেন, তিনি অলরেডি রেডি হয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা ফাজাহাজনাহুমা আহাসাল জাহাজ, আমরা সংক্ষিপ্ত সফরের যা কিছু দরকার সব আগেই রেডি করে পোটলা বেঁধে রেখেছি, সামান্য কিছু খাবার দাবার থেকে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মিট করলেন ওনার ঘরে এসে, অতঃপর ওনারা বের হলেন মিন খাওখাতিন লি আবি বকর ফি যহরি বাইতিহি, ঘরের কোনো মেইন দরজা দিয়ে বের হলেন না, উপরে দিয়ে একটা সুড়ঙ্গর ছিদ্রের মতো আছে ওখান দিয়ে পেছনে দিয়ে জাম করে বেরিয়ে ওনারা রওনা করে দিলেন। হাত্তা লা ইয়ারাহুমা আহাদুন, আশেপাশেও যদি কোনো দুশ্মন থাকে কোনো বাড়িতে, কেউ গিয়ে যদি ওদেরকে খবর দিয়ে বসে এটা যেন না দেয়, ওনারা এতটুকু সতর্কতা অবলম্বন করলেন। ওয়াসালাকা তরিকান গাইরা মাহুদাতিন, আর রওনা করে দিলেন ঘর থেকে বের হয়ে মদিনার দিকে নয়, মদিনার বিপরীত দিকে। মদিনা ওনাদের থেকে উত্তর দিকে, কিন্তু ঘর থেকে বের হয়ে দক্ষিণ দিকে রওনা করলেন, কেন বলেন তো? খবর যখন ফাঁস হয়ে যাবে তখন তারা তো মদিনার দিকে দৌড়বে, উত্তর দিকে যাবে, কোথায় দেখো মাহমুদকে পাওয়া যায়, সবাই খোঁজাখুঁজি শুরু করে দেবে। আর উনি চলে গেলেন দক্ষিণ দিকে, গাড়ে সাওরে গিয়ে নিরাপদ আশ্রয় তিন দিন থাকবেন, এদিকে তাদের খোঁজাখুঁজি শেষ হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আল্লাহ ওনাকে সাহায্য করেছেন আর উনি কোনো চিন্তা ভাবনা করেন নাই তা নাকি? নিজেদেরকে চিন্তা করতে হবে, সব খালি আল্লাহ ফেরেশতা দিয়ে করাই দিলে তো আমাদের দায়িত্ব কি? নিজেদেরকে চেষ্টা ভাবনা সব কিছু করে তারপরে আল্লাহর সাহায্য, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন হেল্প করেন। আমি দুশ্মনের মোকাবেলায় আসি, আরে আল্লাহ বাসা দোয়া পড়ছি আল্লাহ আমার হেফাজত করবে, দুশ্মনের সামনে দিয়ে চলে যেতে থাকি, এটা তো হয় না। খুব সিরিয়াস কেস অবশ্য উনি ঘরে যখন ঘেরাও হয়েছেন তখন আল্লাহ তাআলা স্পেশাল হেল্প লেগেছে, তিনি বালিশ ছুঁড়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা ওনাকে ইঙ্গিত করেছেন যে তখন তার কোনো বিকল্প ছিল না, যে যেখানে ওনার নিজস্ব বিকল্পের রাস্তা খোঁজার তরিকা আছে সেখানে তিনি শুধুমাত্র আল্লাহ কোসি আর তিনি আল্লাহর প্রতি আকল করে চলে গেলেন, নিজের কোনো আকল জ্ঞান খরচ করেননি এমন নয়, বরঞ্চ তিনি পরিপূর্ণ একটা স্ট্র্যাটেজিক হিসাবে সুন্দর স্ট্র্যাটেজি অলওয়েজ ব্যবহার করেছেন। এবং সেখান থেকে আমাদের সুন্নত যে উম্মত নিজের কাজের জন্য, উম্মতের কাজের জন্য এই সমস্ত ভালো টেকনিকগুলোকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে, যেটা তাদের জন্য নিরাপত্তা হেফাজতের কারণ হবে। শুধু আল্লাহর উপরে তাওয়াক্কল একলাই যথেষ্ট না, আল্লাহর উপরে তাওয়াক্কলও করতে হয়, আবার ডাক্তারের কাছেও চিকিৎসার জন্য যেতে হয়, কি কর, দুটোই মুমিন করে। এভাবে শুধু ডাক্তারের কাছে গিয়ে আপনার বলি যে ডাক্তারের হাতে চিকিৎসা নাই, চিকিৎসা কার হাতে? আল্লাহর হাতে, এটা উসিলা মাত্র। তা দুটোই ইমানের সঙ্গে মিলে, কোনোটাই সাংঘর্ষিক নয়। তিনি যখন মক্কা থেকে আবু বকর ঘর থেকে বের হয়ে মক্কা শহর পার হয়ে গেলেন গারে সাউরের দিকে, এখন তো গারে সাউর অলমোস্ট মক্কা শহরের ভিতরেই পড়ে যাচ্ছে অলমোস্ট, কিছুদিন পরে পুরোই শহরে ঢুকবে, কিন্তু তখন তো সেটা মক্কা শহর তো অনেক ছোট ছিল, এটা তো বেশ দূরে, তখন কয়েক মাইল দূরে। মক্কা শহর যখন পেরিয়ে গেলেন তখন তিনি মক্কার দিকে তাকালেন, খুব কষ্ট লাগছিল দিলের মধ্যে। এই মক্কা শহরে তার জন্ম হয়েছে, লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন, এই মক্কাকে উনি অনেক ভালোবাসেন। একে তো যে কোনো জন্মভূমি মাতৃভূমি সবার কাছেই প্রিয়, নিজের ছোটকালের খেলাধুলা জায়গা সব কিছু আপন এলাকা, তার মধ্যে সেই জন্মভূমি যদি হয় মক্কা, আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইসাল্লামের সেই ঘরের সেই গোষ্ঠীর মানুষ তিনি, সেটা আমাদের তুলনায় ওনার ওই দুঃখ কষ্ট অনেক বেশি হওয়ার কথা না। এত পবিত্র ভূমি আল্লাহর ঘর ছেড়ে উনি চলে যাবেন আরেক জায়গায়, এটাকে সহজ কষ্টের বিষয়। তিনি মক্কার ঘরের দিকে তাকালেন, তাকে আল্লাহর কাছে বিদায়ী দোয়া করলেন এবং মক্কার ভূমিকে অ্যাড্রেস করে লক্ষ্য করে বললেন, আল্লাহে ইন্নাকে লেখাইরু আরদিল্লাহ, হে মক্কা, তুমি আল্লাহর সবচেয়ে উত্তম জমিন, এই পৃথিবীর মধ্যে যতগুলো টুকরা আছে তুমি সর্বোত্তম টুকরা, ও আহাব্বু আরদিল্লাহ ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম একটা ভূমি, ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, আমাকে যদি তারা এভাবে বহিষ্কার করতে করার পরিকল্পনা বা আমাকে বাইর হয়ে যেতে বাধ্য না করত, তাহলে আমি কখনো এই ভূমি ছেড়ে তোমাকে ছেড়ে আমি অন্য কোনো জায়গায় চলে যেতাম না। তিনি অন্য একটা হাদিসে এসেছে, মা আতিয়াবা কি মিন বালদাতিন ও আহাব্বাকি ইলাইয়া, কত পবিত্র না তুমি এই ভূমিটা, কত প্রিয় ভূমি তুমি আমার কাছে, ওয়ালাউলা আন্না কাওমি আখরাজুনি মিনকি, আমার কাওম আমার গোষ্ঠী যদি আমাকে এখান থেকে এক্সপেল না করত, বের করে হয়ে যেতে বাধ্য না করত, মা সাকান্তু গাইরাকে, আমি অন্য কোনো জায়গায় তোমাকে ছেড়ে কখনোই আমি আবাস ভূমি হিসেবে গ্রহণ করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চলে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এই কষ্ট ট্যার পেয়েছেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়া দরকার, এই ভূমি ছেড়ে চলে যাচ্ছেন, তিনি কি আবার কোনোদিন আসবেন ফেরত এখানে, সম্ভাবনা কি আছে নাকি নাই, তিনি তো এখনো কিছু আগাম জানেন না। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করলেন সূরা আল কাসাসের 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযী ফরাযা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফী দালালিম মুবীন, যে ব্যক্তি আপনার উপরে কোরআন ফরজ করেছেন, কোরআন নাজিল করেছেন, কোরআন আপনাকে দিয়েছেন, তিনি আপনাকে এই ভূমিতে আবার ফেরত আনবেন। আপনি বলুন আমার রব তিনি ভালো করেই জানেন কে হেদায়েতকে নিয়ে এসেছে আর কে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত আছে, আপনার রব সব জানেন, তিনি আপনাকে এই হেদায়েত দিয়েছেন, ওয়াহী দিয়েছেন, আর ওরা তো সুস্পষ্ট গুমরাহিতে থেকে তারা বলে আমরা হচ্ছে সাদানাতুল বাইত, আমরা আল্লাহর ঘরের খাদেম, কিন্তু আল্লাহর ঘরের খাদেম হওয়ার উপযুক্ত কে সেটা আল্লাহ ভালো করে জানেন, সময়ের ব্যাপার মাত্র, আপনি আবার ফেরত আসবেন। এভাবে তিনি গারে সাউর দিকে রওনা হয়ে গেলেন। গারে সাউরে যখন ওনারা ঢুকলেন, ঢুকার আগেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওনারা ওখানে 3 দিন ছিলেন 3 রাত, যখন গুহার প্রবেশ মুখে পৌঁছেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, মাকানাকি ইয়া রাসূলুল্লাহ হাত্তা আস্তাবরিয়া লাকাল গার, আপনি ঢুকবেন না আগে, আমি আগে ঢুকি, আপনি একটু দাঁড়ান, সব ঠিকঠাক আছে কিনা আমি চেক করে আসি, সাপ আছে না বিচ্ছু আছে কিছু আছে টাছে কিনা আমি দেখে আসি, নিজের মাথার উপরে সমস্ত বিপদ নিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। অতপর তিনি গেলেন সব চেক করলেন, তারপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সব ঠিকঠাক করেছি, একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ডিল করতে হবে। এটাকে আবার তিনি ডিল করলেন, বন্ধ করলেন। এরপর বলবেন আসেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন গুহার মধ্যে চলে আসেন। অতঃপর ওনারা ঢুকলেন এবং দেখলেন যে ওখানে আর 3 দিন থাকতে হলো। এই 3 দিনে ওনারা কিছু খাওয়া দাওয়া করা, খোঁজ খবর রাখা, এগুলোর কিছু অ্যারেঞ্জমেন্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে আগেই করে রেখেছেন। প্রথমত ওনার ছেলে আবদুল্লাহ একজন আছেন, আবদুল্লাহ ইবনে আবি বকর, তাকে উনি এভাবে বলতেন সন্ধ্যা নেমে আসলে সেই জন্য এখানে চলে আসে গোপনে হেঁটে। সারা রাত্র কিছু খাবার দাবার নিয়ে আবার তিনি এখানে থাকতেন, ঘুমাতেন এই দুজনের পাশে। আবার সকালে সূর্য ওঠার আগে অন্ধকার থাকতে থাকতে আবার চলে যেতেন, গিয়ে সারাদিন মোশরে কাফেররা কি করে না করে, ওনাকে কোন দিকে খুঁজতে যায়, তাদের আলাপ আলোচনা সর্বা পরামর্শ কি হয়, সমস্ত কিছু রিপোর্ট নিয়ে আবার সন্ধ্যেবেলায় আসে। দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে প্ল্যান করেছেন। আবার উনি যে আসেন আর যান, সেটাকে আবার কিভাবে কেউ টের পায় কিনা, কারণ আরব দেশের লোকেরা আবার মানুষের হাঁটা দেখে চিনে ফেলে, পায়ের এখানে কে হেঁটে গিয়েছে বালুর মধ্যে দাগ আছে, পায়ের দাগ দেখে চিনে কোন গোষ্ঠীর কোন পরিবারের ছেলে এটা বোঝা যাবে। কেয়াফা, এটাকে বলে ইলমুল কেয়াফা। তারা এত পারদর্শী ছিল মরুভূমিতে এগুলো বসবাস করতে গিয়ে, তারা আমাদের মতন ফার্মের মুরগির মতো মানুষ হওয়ার অবস্থা না, তারা প্রকৃতির সঙ্গে লড়াই করে যুদ্ধ করে মানুষ হয়েছে, এমন কিছু স্কিল তাদের ছিল। এখন মুশকিল যদি ধরে ফেলে যে এখান দিয়ে একজনে গিয়েছে এরকম যায়, পায়ের দাগ এটা কার পায়ের সঙ্গে মিলে, এটা তো আবহাওয়ার গোষ্ঠীর কিছু হবে, তাহলে তো খুঁজে বের করে ফেলবে। তখন তার জন্য আরেকটা বুদ্ধি করেছে, আবু বকরের কৃতদাস ছিল আমির ইবনে ফুহাইরা, সেও ভালো মানুষ, সে আবার ছাগল চড়াতো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকে বলতে তুমি প্রত্যেকদিন সকালে সকাল সকাল ছাগল চড়াইতে চলে আসবা, আসতে আসতে এই গারে সাউলের দিকে এই রাস্তার মধ্যে আসবা, উপরে উঠে না নিচ পর্যন্ত যদ্দূর আসা যায় বালির উপরে, ওই যে ওনার ছেলে আসা যাওয়া করে যাওয়া সকালবেলা উঠে যায়, এই দাগ যেন টের না পায়, ছাগলের পা ওইটার উপর দিয়ে হাঁটাই নিয়ে আসে, তো ওইগুলো দাগগুলো নষ্ট হয়ে যায়। তো ছাগল চড়াইতে আসতেছে, ছাগল চড়াইতে কত পাগল যায়, অসুবিধা কি, এটা তো আর কেউ খোঁজ খবর নেবে না। কিন্তু এই ছাগল চড়াইতে এসে আবার সে কি করে, ছাগলের দুধ দোহাইয়া ওনাদের গুহার মধ্যে দিয়ে আসে, আর তাজা দুধ ফ্রেশ খাবার। দেখেন কি অ্যারেঞ্জমেন্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, সুবহানাল্লাহ। তারপরেও আবার খাবার লাগে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তিনি নিজে খাবার চোর ঘরের থেকে রেডি করে তিনি নিয়ে চলে যেতেন, রাতের অন্ধকারে খাবার পৌঁছে দিয়ে আসতেন মাঝে মধ্যে। এই 3 রাতের মধ্যে ওনারা এই কাজ করেছেন। এভাবে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার পরিবারের সমস্ত সদস্যদেরকে মাল সম্পদকে হিজরতের জন্য ব্যবহার করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে সেটা আরো বেশি করে শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে।